أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير؟ قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور. أأمنتم من في السماء أن يخطف بكم الأرض فإذا هي تمور؟ أم أمنتم من في السماء يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله يأتينا وهو رب العالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
صلوا على الحبيب صلى الله تعالى عليه وسلم
আসুন প্রিয় ইসলামী ভাইরা আমরা নাত রাসূল শ্রবণ করার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নিই সর্বপ্রথম আমি নিয়ত করছি আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য নাতে রাসুল পাঠ করব ইনশাআল্লাহ আজাওয়াজাল এবং আপনারাও নিয়ত করে নিন আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য নাতে রাসুল শ্রবণ করবেন এবং মিলেমিশে পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজাওয়াজাল
সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা محمد صل على حبيبنا صل على محمد আমি মদিনাতে যাব আজ না হয় তো কাল যাব আমি মদিনাতে যাব আজ না হয় তো কাল যাব আকা আমায় ডাকিবে আকা আমায় ডাকিবে আজ না হই তো কাল যাব সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা হাবিবিনা সাল্লে আলা খোদার পরেশান তোমার তুমি নবী দেরো সরদার খোদার পরেশান তোমার তুমি নবী দেরো সরদার তুমি মালিক জমানা মদনী মাদিনে বলে মদনী মাদিনে বলে অতি শীতল হাওয়া মদিনারে অতি শীতল হাওয়া মদিনারে সৌরভিত হাওয়া মদিনারে সৌরভিত হাওয়া মদিনারে অতি শীতল হাওয়া মদিনারে অতি শীতল হাওয়া মদিনারে সৌরভিত হাওয়া মদিনারে সৌরভিত হাওয়া মদিনারে মনে চা খুদা মদিনারে মনে চা খুদা মদিনারে দেখো গলি মদিনারে দেখাও গলি খোদা মদিনারে অতি শীতল হাওয়া মদিনারে সৌরভিত হাওয়া মদিনারে ফুল সুন্দর কাটোশে তাই সুন্দর কত সুন্দর পাতা মদিনারে কত সুন্দর পাতা মদিনারে অতি শীতল হাওয়া মদিনারে নারে নূরে আলো কি তো পাহাড় পর্বত নূরে আলো কি তো পাহাড় পর্বত সুন্দর ও সুন্দর তো কাম দে নারে অতি শীতল হাওয়া মদে নারে কেন নিরাশ হলে রোগী সবে কেন নিরাশ হলে রোগী সবে নওনা খাকে শিপা মদে নারে নওনা খাকে শিপা মদে নারে অতি শীতল হাওয়া মদে নারে সৌরভিত হাওয়া মদে নারে সদা রহমত সে তাই বর্ষণ হয় সদা রহমত সে তাই বর্ষণ হয় বরকত পূর্ণ হাওয়া মদে নারে বরকত পূর্ণ হাওয়া মদে নারে অতি শীতল হাওয়া মদে নারে মদিনায় গিয়ে বড় আতান মদিনায় গিয়ে বড় আতান রহমত লোটে নওনা মদে নারে রহমত লোটে নওনা মদে নারে অতি শীতল হাওয়া মদে নারে সৌরভিত হাওয়া মদে মদে
الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله نويت سنة الاعتكاف প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, দুরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। মুসনাদে আবি ইয়ালা কিতাবের 2951 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, আমাদের প্রিয় আকা মাদানী আলে মুস্তফা সরকারে দু আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য একে অপরের প্রতি ভালোবাসা পোষণকারী যখন পরস্পর মিলিত হয়, মুসাফা করে, আর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করে, তখন তারা উভয়ে পৃথক হওয়ার পূর্বে উভয়ের অতীতের গুনাহকে ক্ষমা করে দেয়া হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। আমরা নিয়ত করে নিই যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা শেষ পর্যন্ত বয়ান শুনব। বয়ান শুনছেন, আপনারা নিয়ত করে নিন যে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সালাতু সালাম পর্যন্ত আমরা আজকের ইজতেমাতে শরীক হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরতে সাহাল বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, একবার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল সাজানো ছিল আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত ছিলেন। সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ান সেখানে হাজির ছিল। এক সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিহাদকারীদের মধ্যে কে বেশি মর্যাদাবান? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আকসারুহুম লিল্লাহি যিকরা, অর্থাৎ যে অধিক হারে আল্লাহ পাকের জিকির করে সে অধিক মর্যাদাবান। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রোজাদারদের মধ্যে কে মর্যাদাবান? অর্থাৎ যেমন 100 জন রয়েছে আর 100 জনের মধ্যে 100 জনই রোজা রেখেছে, তাদের মধ্যে কে মর্যাদাবান? তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আকসারুহুম লিল্লাহি যিকরা, অর্থাৎ যে বেশি পরিমাণে আল্লাহ পাকের জিকির করে সে অধিক মর্যাদাবান। প্রিয় ইসলামী ভাইরা, ক্ষুধা সবাই সহ্য করে, পিপাসা সকলেই সহ্য করে রোজা রাখা অবস্থায়, কিন্তু এর পরেও যে রোজা পালনকারী অধিক হারে আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির করে সে অধিক মর্যাদাবান। রোজা রেখেছে ওই রোজাদারের মধ্যে মর্যাদাবান কে হয়ে গেল? যে অধিক জিকিরকারী। হযরতে সাহাল বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে প্রশ্ন করতে রইলেন, যেমন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজিদের মধ্যে কে মর্যাদাবান? যাকাত প্রদানকারীর মধ্যে হতে কে মর্যাদাবান? এভাবে একটি একটি ইবাদতের ব্যাপারে একের পর এক প্রশ্ন করলেন, আর প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সবের প্রশ্নের উত্তর প্রদান করতে রইলেন, আকসারুহুম লিল্লাহি যিকরান, অর্থাৎ যে অধিক পরিমাণে আল্লাহ পাকের জিকির করে সে অধিক মর্যাদাবান, যে আল্লাহ তাআলার অধিক পরিমাণে জিকির করে সে অধিক মর্যাদাবান, যে বেশি পরিমাণে আল্লাহ পাকের জিকির করে সে বেশি মর্যাদাবান। গুহার সাথী, মাজারের সঙ্গী, অর্থাৎ আশিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উপস্থিত ছিলেন। তিনি হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন, হে ওমর, এভাবে তো আল্লাহ পাকের জিকিরকারী সব ধরনের মঙ্গল অর্জন করেছে। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সুবহানাল্লাহ, হে আবু বকর, বিষয় এরকমই, যে অধিক পরিমাণে আল্লাহ পাকের জিকির করে সে সকল কল্যাণকে অর্জন করে নেয়। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, চিন্তা করুন, নেকি সম্পাদনকারী লোক নিশ্চয়ই মর্যাদাবান, তবে তাদের মধ্যেও উত্তম লোক, অধিক মর্যাদাবান ব্যক্তি যারা নেকির পাশাপাশি আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকিরের মধ্যেও নিজেদেরকে ব্যস্ত রাখে। গভীর চিন্তা করুন, যদি আমরা নেকির পাশাপাশি বেশি পরিমাণে আল্লাহ পাকের জিকির করতে থাকি তাহলে অফুরন্ত নেকি অর্জন হবে ইনশাআল্লাহ। কিন্তু আফসোস, উদাসীনতা, অন্তরের কোনো অগ্রগতি নেই আমাদের, নেকির আগ্রহ অন্তরে না থাকার নামান্তর, পরকালীন চিন্তাভাবনা কমতি, অহেতু কাজে লিপ্ত, দুনিয়ার ভালোবাসা মূলত অন্তরে বাসা বেঁধে নিয়েছে, সবসময় বাস দুনিয়ার চিন্তার মাঝে আমরা বিভোর থাকি, অহেতু কথাবার্তা শোনা বলা এমন অভ্যাস যে আল্লাহ থেকে পানা, গীবত, চুগলখুরি, মিথ্যা, না জানি কত গুণা এই মুখ দিয়ে অনবরত বের হচ্ছে। এরপরই চলমান সোশ্যাল মিডিয়ার কথা, যদি কখনো একা বসে যাই, সুযোগ পেয়েছি একা বসে গেলাম, হাতের মধ্যে চলে আসে মোবাইল, ব্যাস ফেসবুক, ইউটিউব, বেহায়াপনা, গুনার মিটারকে আমরা ঘুরাতে থাকি। ফুসরত পেলাম, সময় পেলাম, একটু অবসর পেয়েছি, বসে একটু জিকির করব, এই জিকিরেরও আমাদের এখন সময় নেই। প্রিয় ইসলামী ভাই, হায়, আমরা নেকির আগ্রহী যদি হয়ে যেতাম, খুব বেশি বেশি নেক আমল ও মর্যাদাবান হওয়ার জন্য অধিক পরিমাণে আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির যদি আমরা করতাম, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে অধিক পরিমাণে জিকির করার জন্য নির্দেশ দিয়ে সূরা আহজাব এর 41 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। কানজুল ঈমান থেকে অনুবাদ, হে ঈমানদারগণ, আল্লাহকে স্মরণ করো এবং সকাল সন্ধ্যা তার পবিত্রতা ঘোষণা করো। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের জিকির এত অধিকারে করো যেন লোকেরা তোমাকে পাগল দেওয়ানা বলে। কি বলে? জিকির এভাবে করো। আমরা তো এভাবে করি যে জিকির লজ্জা করি অনেক সময় জিকির করতে, আমি আল্লাহ তাআলা জিকির করব, আমাকে লোকে কি বলবে? না না প্রিয় ভাই, প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার জিকির এভাবে করো যে তোমাকে মানুষ বলে আল্লাহ পাগল হয়ে গেছে, আল্লাহর দেওয়ানা হয়ে গেছে। একবার রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর খেদমতে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই ইসলামের বিধান আমার উপর অতিরিক্ত হয়ে গেছে, এমন কোন আমল বলুন যেটা মজবুত সহকারে আঁকড়ে ধরব। আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমাদের মুখ সর্বদা আল্লাহ পাকের জিকির দ্বারা সতেজ রাখো। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান আলী রহমতুর রহমান এই হাদিসে পাকের ব্যাখ্যায় বলেন, সম্ভবত প্রশ্নকারী প্রশ্ন নফলের ব্যাপারে ছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নফল ইবাদত অনেক রয়েছে, সেগুলোর মধ্যে থেকে একটি ইবাদতের ব্যাপারে বলে দিন যেটা আমি মজবুতভাবে আঁকড়ে ধরব। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, উদ্দেশ্য হলো যে সব সময় মুখের মধ্যে আল্লাহ পাকের জিকিরকে অব্যাহত রাখো, আল্লাহ পাক আমাদেরকে এরকম জীবন নসিব করুন। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক প্রিয় সাহাবী হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহিরি হায়াতে তার সাথে শেষ যেই সাক্ষাৎ হয়েছে ওই সময় আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন আমলটি সবচেয়ে উত্তম? আল্লাহ পাকের নৈকট্য অর্জনকারী, আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য সবচেয়ে কোন আমলটি উত্তম রয়েছে? আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আনতামুতা ওয়ালিসানুকা রতবুম মিনাল যিকরিল্লাহ। হে মুআজ, তোমার মৃত্যু এই অবস্থায় আসা যেন তোমার মুখ আল্লাহ পাকের জিকিরের মধ্যে সিক্ত থাকে। মুফতি আহমদিয়ার খানী রহমতুল্লাহ আলাইহি বলেন, উদ্দেশ্য হলো সব সময় যেন মুখে আল্লাহ পাকের জিকির থাকে। না জানি মৃত্যু কখন চলে আসে, যখনই মালাকুল মৌত আলাইহিস সালাম তোমার প্রাণ বের করার জন্য আসবে তখন উদাসীন থাকবে না। আল্লাহ পাক এরকম জীবন আমাদেরকে দান করুক। হে আশেকানি রসুল, আল্লাহ পাকের জিকিরের অনেক ধরন আছে। কোরআনুল করিমের তেলাওয়াত, এটাও আল্লাহ তাআলার জিকির। আল্লাহ পাকের পবিত্র নাম মুখ দিয়ে আদায় করা, আল্লাহ আল্লাহ বলতে থাকা, ইয়া রহমানু বলে তসবিহ করা, ইয়া গফফার ইয়া সামিউ বলতে থাকা, এসব কিছুই আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির। এইভাবে আল্লাহ পাকের নিয়ামতসমূহের ব্যাপারে গভীরভাবে চিন্তা করা, এটা আল্লাহ তাআলার জিকির। যেমন আল্লাহ পাক দুনিয়া বানিয়েছেন, এই দুনিয়ার অবাক করা দৃশ্যবলী দেখা, এটার মাধ্যমে আল্লাহ পাকের শান মর্যাদা কুদরতের ব্যাপারে চিন্তা করা, এটি চোখের জিকির। আল্লাহ পাকের জিকির শ্রবণ করা, এটা কানের জিকির। অন্তরে আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকা, এটাকে চিন্তা ভাবনা করা, অন্তরে আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকা অন্তরের জিকির। নাতে মুস্তফা পাঠ করা, শ্রবণ করাও জিকির। আল্লাহ পাকের প্রিয় বান্দাদের জিকির করা, ওই সব লোক আলোচনা শোনা, তাদের জীবনী পড়া, উলামায়ে কেরাম বলেন শিক্ষা অর্জনের জন্য আল্লাহ পাকের শত্রুদের অবস্থা আদি ব্যাপারে পড়াশোনা করাও জিকিরের অন্তর্ভুক্ত। মুফতি আহমদ ইয়ার খান আলী রহমতুর রহমান বলেন, আল্লাহ পাকের জিকির কোনো মাধ্যমে হয়ে থাকে, আবার কোনো মাধ্যম ছাড়াও। আল্লাহ পাকের সত্তা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা, সেগুলো নিয়ে গবেষণা করা, মাধ্যম ছাড়া জিকির, তার বন্ধুদের ভালোবাসার চর্চা করা, শত্রুদের অনিষ্টতার ব্যাপারে আলোচনা করা, সব কিছুর মাধ্যম ছাড়াই আল্লাহ পাকের জিকির। দেখুন পুরো কোরআনে পাক আল্লাহ তাআলার জিকির, কিন্তু এটার অনেক স্থানে তো আল্লাহ পাকের গুণাবলীর কথা বর্ণনা আছে, কোথাও মুমিনদের কথা আছে, কোথাও অমুসলিমদের কথা আছে, তাদের আজাবের কথা আছে, এই সবই হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকিরের অন্তর্ভুক্ত। প্রিয় ইসলামী ভাইরা, এগুলো হলো জিকিরের বিভিন্ন ধরন, কিন্তু সত্যিকারের জিকির হলো উদাসীনতা দূর করার নাম। হ্যাঁ, উদাসীনতা দূর করে অন্তর থেকে উদাসীনতার পর্দাকে উঠিয়ে যাওয়া, যে ওই অবস্থাকে জিকির বলে। ইমাম ওয়াসিতি রহমতুল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করা হলো, জিকির কাকে বলে? তিনি বললেন, উদাসীনতার ময়দান থেকে বের হয়ে যাওয়ার নাম হচ্ছে জিকির। আমি উদাসীন না থাকলাম, অমনোযোগী আল্লাহ তাআলার ইবাদত থেকে, আল্লাহ তাআলার জিকির থেকে অমনোযোগী না হওয়ার নাম। উদাহরণস্বরূপ, এক ব্যক্তি গুনাহের কাজে নিমজ্জিত, যেমন সিনেমা নাটক দেখছে, হঠাৎ মনে খেয়াল আসলো যে অতি শীঘ্রই আমি মৃত্যুবরণ করব, আমার দয়ালু মালিক রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হতে হবে, এই মনোভাবের কারণে সে গুনাহ ছেড়ে দিল। এটি হল উদাসীনতার ময়দান থেকে বের হয়ে যাওয়া, আর এই অবস্থাকে জিকির বলা হয়েছে। তার মানে যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকিরে থাকে সে কখনো গুনার মধ্যে থাকতে পারে না, সে সব সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার স্মরণে থাকে, সে গুনার মধ্যে লিপ্ত হতে পারে না। প্রিয় ইসলামী ভাইরা, শেখ আবুল হাসান নুরি রহমতুল্লাহ তাআলা আল্লাহ পাকের অনেক বড় নেক বান্দা এবং কামিল ওলি ছিলেন, দূর দূরান্ত থেকে তার এই ওলি হওয়ার বিষয়টা প্রচার ছিল, তার বেলায়েতের প্রসিদ্ধ ছিল, লোকজন তার খেদমতে উপস্থিত হত ফয়েজ বরকত হাসিলের জন্য। একবার দুইজন দরবেশ শায়খ আবুল হাসান নুরি রহমতুল্লাহ সাক্ষাৎ করার জন্য রওনা হলেন। তাদের মধ্যে থেকে একজন দরবেশ পশুর ভাষা বুঝত। দরবেশ কি করত? পশুর ভাষা বুঝত, দুইজনের মধ্যে একজন। আর শেখ আবুল হাসান নুরি রহমতুল্লাহ এসে দেখা করতে যাচ্ছেন, মানে তার মর্তব্যটা তাহলে কত বড়, যে পশুর ভাষা বুঝে উনি আল্লাহর বলি, সে আরো উচ্চ মর্যাদার বলির সাথে দেখা করতে যাচ্ছেন। যখন উভয় শেখ আবুল হাসান নুরি রহমতুল্লাহ শহরে পৌঁছল, তখন দেখল যে দুইটা বিড়াল পরস্পরের মধ্যে কথা বলতেছে। দরবেশ যেহেতু ভাষা বুঝত, দরবেশ বিড়ালের কথা শুনে পেরেশান হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ল। এই শব্দ শুনে আরেকজন যে সাথে দরবেশ ছিল সে জিজ্ঞাসা করল, তখন বলল যে এই বিড়াল অন্য বিড়ালকে বলছিল শেখ আবুল হাসান নুরি রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করেছে। উভয়ে দুঃখ প্রকাশ করল, আল্লাহ ভালো করুক, এত দূর থেকে এসেছিল, চিন্তা করল এখন জানাজায় অংশগ্রহণ করবে। সুতরাং তারা উভয়ে শায়েখ আবুল হাসান নুরি রহমতুল্লাহ তাআলার ঘরে পৌঁছলেন। পৌঁছে দেখলেন যে শায়েখ আবুল হাসান নুরি স্বয়ং নিজে তাদেরকে স্বাগত জানানোর জন্য তার শিফট নিয়ে আসছে। উভয়ে খুবই অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, এসব কি হচ্ছে? বিড়ালরা তো তার মৃত্যুর কথা বলছিল, তিনি তো জীবিত এবং সুস্থ। শেখ আবুল হাসান নুরি রহমতুল্লাহ আলাই তাদের অবাক হওয়া দেখে তিনি বললেন, কি হলো, আপনারা অবাক হচ্ছেন কেন? সুবহানাল্লাহ, দরবেশ বিড়ালদের ঘটনা খুলে বলল। শেখ আবুল হাসান নুরি রহমতুল্লাহ তাআলা বললেন, বিড়ালরা সত্য বলেছে। আমি কিছুক্ষণের জন্য আল্লাহ পাকের জিকির থেকে উদাসীন ছিলাম, বাস ওই সময় জমিন ও আসমানের এটা ঘোষণা করা হলো যে আবুল হাসান ইন্তেকাল করেছে। জিন ও মানুষ ব্যতীত সকল সৃষ্টিরা এই আওয়াজ শুনেছে। অতঃপর বললেন, আমার উপর উদাসীনতা কিছুক্ষণের জন্য ছিল, আলহামদুলিল্লাহ আমার পুনরায় জিকিরের নিয়ামত নসিব হয়েছে। হে আশেকানের রসুল, এটি হলো জিকির আর এটি হলো উদাসীনতা। জিকিরকারী সত্যিকারে জীবিত, প্রক্ষান্তরে যে উদাসীন, আমরা যারা উদাসীন হয়ে যাই তারা হচ্ছে মৃত। হ্যাঁ, কোরআনুল করিমের আল্লাহ তাবারক ওয়া তাআলা 25 পারার ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, যে পরম দয়াময়ের শরণ থেকে বিমুখ আমি তার জন্য একটি শয়তান নিয়োগ করি যাতে সে তার সাথী হয়েই থাকে। আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শয়তানের হুল মানুষের অন্তরে থাকে, যখন বান্দা আল্লাহ পাকের জিকির করে তখন সেটা সংকুচিত হয়ে যায়। হুল বুঝছি তো আমরা, হুল শাল যেটা দিয়ে আঘাত করা হয়, এটা উপরে থাকে, যখন সে আল্লাহ তাআলার জিকির করে সেটা সংকুচিত হয়ে যায়। আর যদি সে আল্লাহ পাকের জিকির থেকে উদাসীন হয় তখন শয়তান তার অন্তরকে লোকমা বানিয়ে নেয়। আমান আল হাফিজ, বর্ণিত আছে এক মুসলমান জিন ইমাম আবুল কাসিম কুশায়রি রহমতুল্লাহ তাআলার বন্ধু ছিল, ওই জিনটা ছিল মুসলমান ইমানদার। একদিন এরা উভয়ে মসজিদে বসা ছিল আর লোকেরা সেখানে উপস্থিত ছিল। মুসলমান জিন হযরতে ইমাম আবুল কাসিম কোশাইরি রহমতুল্লাহ তাআলা আলাইকে জিজ্ঞাসা করল, আপনি কি কিছু দেখতে পাচ্ছেন? ইমাম কোশাইরি রহমতুল্লাহ আলাই বলেন, আমি দেখছি লোকেরা বসে আছে, আমরাও বসে আছি, আমরা দেখছি কি লোকেরা বসে আছে। জিন বলল, এগুলো ছাড়া আর কি কিছু দেখতে পাচ্ছেন? ইমাম কোশাইরি রহমতুল্লাহ আলাইহি বলল, না। তখন মুসলমান জিন তার চোখের উপর হাত রাখল, অতঃপর সরিয়ে ফেলল আর বলল, এখন দেখুন ইমাম আবুল কাসিম কোশায়রী রহমতুল্লাহ আলাই লোকজনের দিকে দৃষ্টি দিলেন, তখন দেখতে পেলেন মানুষের মাথার উপর কালো কাক বসে আছে। কি বসে আছে? কালো কাক বসে আছে। ওই সব কাকের পশম লম্বা লম্বা, আর পশমগুলো কারো চেহারা আবৃত করে নিয়েছে, কারো চোখ পর্যন্ত, কারো কপাল পর্যন্ত। ওই কাক যে মাথার উপর বসে আছে তার পশমগুলো এসে এই অবস্থা। ইমাম কোশায়রী রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্যজনক দৃশ্য দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এটা কি? তখন তার বন্ধু জিন বলল, এই আয়াতে কারিমা তেলাওয়াত করল, অর্থাৎ আর যে পরম দয়াময়ের শরণ থেকে বিমুখ হয় আমি তার জন্য একটি শয়তান নিয়োগ করি যাতে সে তার সাথী হয়েই থাকে। ওই মুসলমান বন্ধু জিন আরো বলল, এটা ওই শয়তান যেটাকে তাদের উপর নিয়োজিত করে দেওয়া হয়েছে, তাদের মধ্যে যারা উদাসীন রয়েছে তাদের মাথার উপর শয়তান কাকের আকৃতি ধরে বসে যায়, যখন সে জিকির করা শুরু করে তখন শয়তান দূর হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে উদাসীনতা থেকে মুক্তি দান করুক। হায়, যদি সবসময় জিকিরে আমরা মশগুল থাকতাম। এই ঘটনাটি ছিল মসজিদের, কিসের ছিল? মসজিদের। মসজিদের মধ্যে থাকা অবস্থায় আমরা কি করি? অনেক সময় গাফিল থাকি, উদাসীন থাকি। দেখুন মসজিদের হাল যদি এটা হয় আর বাহিরের অবস্থা কেমন। অতএব আমাদের সর্ব অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকিরের মধ্যে নিজের জিহ্বাকে নাড়ানো উচিত, জিকির করা উচিত। প্রিয় ইসলামী ভাইরা, হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর সাথে সফরে ছিলাম। এরই মধ্যে অনেকে ঘোড়ার উপর আরোহী, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে চলে গেলেন, যারা ঘোড়ার উপর আরোহণ করেছিল, আর কিছু পিছনে রয়ে গেলেন। এক্ষেত্রে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ইয়া মুআজ আইনা সাবিকুন, হে মুআজ আগে যারা এসেছিল তারা কোথায়? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম, অনেকে আগে চলে গেছে, অনেকে পিছনে আসছে। তখন রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে মুআজ আগে অতিক্রমকারী তো তারা যারা আল্লাহ পাকের জিকিরে অনেক অগ্রগামী হয়ে গেছে। যারা আল্লাহর জিকির করছে তারাই কি অগ্রগামী, একসাথে চলমান, একসাথে চলছে। সাহাবায়ে কেরাম ঘোড়ার উপর যুদ্ধের ময়দান থেকে আসছে, সফর থেকে আসছে, দিনী কাজ থেকে আসছে, কিন্তু তার মধ্যে থেকে সে অগ্রসর। আল্লাহর মাহবুব বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে আছে। এই যে আমরা যারা আজকে দাওয়াত সালিম মাদানী মার্কাজ ফয়জানে মদিনাতে এখানে বসে আছি, যে আল্লাহ তাআলাকে অধিক স্মরণ করছে সে অধিক পরিমাণে অগ্রসর হয়ে যাচ্ছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমাদের উচিত যেন আমরা অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকির করি। মেরাজ শরীফের হাদিসে পাকে রয়েছে, আল্লাহ পাকের প্রিয় রসুল রসুলে মকবুল বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলার বাগানের ফুল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মেরাজের রাতে আরশের নূর দ্বারা আবৃত এক ব্যক্তিকে দেখলাম। আমি জিজ্ঞাসা করলাম, মান হাদা, তিনি কে? কোন ফেরেশতা? বলা হলো না। আমি বললাম, আনাবিয়ু, কোন নবী? বলল না। আমি জিজ্ঞাসা করলাম, মান হুয়া, তাহলে তিনি কে? উত্তর দিল, তিনি ওই ব্যক্তি যার মধ্যে তিনটি বৈশিষ্ট্য আছে। কয়টি বৈশিষ্ট্য? তিনটি, যে নূর ধারা আবৃত। সুবহানাল্লাহ। এক, তার মুখ সবসময় আল্লাহ পাকের জিকির ধারা সতেজ থাকে। দুই, তার অন্তর মসজিদের দিকে লেগে থাকত। তিন, আর তার কারণে কখনো তার পিতামাতা কে মন্দ বলা হয়নি। কারণ যখন আমরা খারাপ কাজ করি গালি দেয় কাকে প্রথমে? মা বাবাকে। তো তার কারণে তার পিতামাতাকে মন্দ বলা, অর্থাৎ খারাপ কাজ করে না। প্রিয় ইসলামী ভাইয়েরা, সুবহানাল্লাহ, চিন্তা করুন, অধিকারে আল্লাহ পাকের জিকির, মসজিদে মন লাগিয়ে রাখা, পিতা মাতার অসম্মানের কারণ না হওয়া, এই তিনটি বৈশিষ্ট্য কেমন শ্রেষ্ঠ পছন্দনীয়। এই বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তিকে আল্লাহ পাক উচ্চ মর্যাদা দান করেছেন এবং তাকে আল্লাহ পাকের আরশের নূর দ্বারা আবৃত অবস্থায় দেখা গিয়েছে। আল্লাহ পাক আমাদেরকেও এই তিনটি বৈশিষ্ট্য দ্বারা বৈশিষ্ট্য মণ্ডিত হওয়ার তৌফিক দান করুক। আমরা এটা হতে চাই কিনা, শুধু চাইলে হবে না, চেষ্টা করতে হবে। দাওয়াতে ইসলামী আমাদেরকে এই চেষ্টাই চালাচ্ছে যে আমরা আল্লাহ তাআলার জিকিরকারী হই। ইস্তেমাতে আসার মাকসাদ এটাই, মাদানী কাফেলায় সফর করানোর উদ্দেশ্য এটাই, যাতে আমরা আল্লাহ পাকের জিকিরকারী হয়ে নিজেকে অগ্রসরকারী বানিয়ে দেই। হযরতে আবু সুলাইমান দারানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জান্নাতে খালি জমিন রয়েছে, যখন বান্দা জিকির করে তখন ফেরেশতারা ওই জান্নাতি জমিনে তার জন্য বাগান লাগাতে শুরু করে দেয়। বান্দা যতক্ষণ পর্যন্ত জিকির করতে থাকে ফেরেশতারা বাগান লাগাতে থাকে, যখন বান্দা থেমে যায় তখন ফেরেশতারাও থেমে যায়। এখন আপনার আমার ইচ্ছা, আমি কতক্ষণ চাই সেখানে আবাদ করতে। আমাদের দুনিয়ার টার্গেট তো এটাই যে আমরা কি করি, অধিক পরিমাণে সম্পদ ইনকাম করি, চাই ব্যবসার মধ্যে কোথাও যদি যাই, আমার দোকানের সামনে যদি কাস্টমার থাকে, রাত 11টা বেজে গেছে, দোকান কাস্টমার দাঁড়ায় আছে, আমরা বলুন বের হয়ে যান, আরে না বাবা দাঁড়াও আরেকটু দাঁড়াও, মাল নিয়ে যাও, ইনকাম দরকার আমার। ঠিক অনুরূপ আমরা যারা চাই যে জান্নাতের নিয়ামত আমার বৃদ্ধি হোক, তাহলে আমাদের যত বেশি সম্ভব জিকির করতে থাকা, আল্লাহ পাকের স্মরণকারীদেরকে, যারা আল্লাহর স্মরণ করে, আল্লাহর জিকির করে, যারা আল্লাহ তারা তাদেরকে স্মরণ করেন। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়ের, দ্বিতীয় পারার সূরা বাকারার 152 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার স্মরণ করো, আমি তোমাদের চর্চা করব, আর আমার কৃতজ্ঞতা স্বীকার করো এবং অকৃতজ্ঞ হইও না। তাফসীরে নাইমিতে রয়েছে, এই আয়াতে কারিমার সারাংশ হলো, হে লোকেরা আমার জিকির করো, এটার ফলাফল এটা হবে যে পৃথিবীতে তোমাদের চর্চা করা হবে। যে আল্লাহর জিকির করবে পৃথিবীতে তার চর্চা হবে। হ্যাঁ বাস্তব কথা, খাজা পিয়ার স্মরণ করি কিনা আমরা, চর্চা করি কিনা, কেন তিনি মাল কামিয়েছে না, ক্ষমতাশালী ছিল না, গাউসে পাককে স্মরণ করি কেন, বাবা শাহজালালকে স্মরণ করি কেন, আজকে বাবা আদম শহীদকে স্মরণ করি কেন, সাহাবাই কেরামের নাম নিয়ে স্মরণ করি কেন, এজন্য যে তারা আল্লাহ তাআলার জিকির করেছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের চর্চা করব। যারা আল্লাহ তাআলার জিকির করেছে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাদের চর্চাকে বুলন্দ করে দিয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, বলা হয়েছে তাফসীরে নাইমির মধ্যে, তোমরা আমাকে দোয়ার মাধ্যমে স্মরণ করো, আমি তোমাদেরকে দান করার মাধ্যমে স্মরণ করব, আমাকে হাম সানা করার মাধ্যমে স্মরণ করো, আমি তোমাদেরকে নিয়ামত দ্বারা স্মরণ করব, তোমরা আমাকে দুনিয়াতে স্মরণ করো, আমি তোমাদেরকে পরকালে স্মরণ করব, তোমরা আমাকে প্রশান্তি আরামে স্মরণ করো, আমি তোমাদেরকে বিপদের সময় স্মরণ করব, তোমরা আমাকে নেকির মধ্যে প্রচেষ্টার মাধ্যমে মুজাহেদার মাধ্যমে করো, আমি তোমাদেরকে হেদায়াত দ্বারা স্মরণ করব। সুবহানাল্লাহ, হে লোকেরা তোমরা বলো ইয়া রব্বি, হে আমাদের রব, আমি বলবো আবদি, হে আমার বান্দা। তোমরা বলো আমি গুনাহগার, আমি বলবো গফফার, আমি ক্ষমাশীল। কত সুন্দর না, আমরা বলছি আল্লাহর জিকির করছি, আল্লাহ তাআলা বিনিময়ের সাথে সাথে আমাদেরকে দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ, হাদিসে কুদসিতে রয়েছে, আল্লাহ পাক ইরশাদ করেন, বান্দা আমার জিকির করে আমি তার সাথে থাকি, যদি সে আমাকে অন্তরে স্মরণ করে আমি তাকে একাকী স্মরণ করি, যদি সে আমাকে সমাবেশে স্মরণ করে তার চেয়ে উত্তম সমাবেশে আমি তার স্মরণ করে থাকি, অর্থাৎ ফেরেশতাদের মজলিসে আমি তার স্মরণ করি। হে আশেকানে রসুলগণ, মনোযোগ দিন, আল্লাহ পাকের জিকির কেমন শ্রেষ্ঠ এবাদত, যে ব্যক্তি আল্লাহ পাকের জিকির করে আল্লাহ পাক তার শান মোতাবেক তার বান্দার চর্চা করে। আল্লাহ পাক আমাদেরকে অধিক হারে জিকির করার তৌফিক দান করুক। ইমাম কোশাইরি রহমতুল্লাহ আলাইহি লিখেন, বান্দা আল্লাহ পাক পর্যন্ত শুধুমাত্র আল্লাহ পাকের জিকিরের উপর সর্বদা অটল থাকার মাধ্যমে পৌঁছতে পারে। আল্লাহর পৌঁছার মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলার জিকির করা। প্রসিদ্ধ সুফি বুজুর্গ মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, সম্মানের জীবন অতিবাহিত করতে চাও, তবে আল্লাহ পাকের জিকির করো, আল্লাহ পাকের জিকির করো, আল্লাহ পাকের জিকির করো। আল্লাহ পাকের জিকির ভিক্ষুককে বাদশা বানিয়ে দেয়। মোট কথা হলো, আল্লাহ পাকের জিকির ইমানের অলংকার। যে আল্লাহ পাকের জিকিরের পাগল হয়ে যায়, আরশ কুরসি সমস্ত সৃষ্টি তার অধীনস্থ হয়ে যায়। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহির এই কথাটা কিন্তু পরীক্ষিত কথা, প্র্যাকটিক্যাল কথা, বাস্তবিক কথা। যে হাকিকি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যায়, সমস্ত সৃষ্টি জগৎ তার হয়ে যায়। আরে দেখুন না, বর্তমান সময়ে দেখুন কোন সে আল্লাহওয়ালা আছে যে পেরেশানিতে আছে, আল্লাহর ইবাদতকারী হাকিকি একটা তো আছে, বাস করলাম একটু আবার গাফিল। কিন্তু যারা হাকিকি, যে আমির আহলে সুন্নাত জামাত বারকাতুল্লাহ আলিয়াকে দেখেন, আল্লাহর ইবাদতে মশগুল আছে, নাকি পেরেশানিতে আছে? নেই। যত আউলিয়া কেরাম গিয়েছেন, সাহাবায়ে এজাম গিয়েছেন, ওনাদের অবস্থা এটা যে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে ছিল, তাদের কোনো পেরেশানি ছিল না, সমস্ত সৃষ্টি জগৎ তাদের কদমে চলে আসছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকতেন, অধিক হারে আল্লাহ পাকের জিকির। এটা হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মোবারকা। মাকতাবাতুল মদিনার কিতাব সিরাতে মুস্তাফাতে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্বভাব ছিল উঠতে, বসতে, চলতে, ফিরতে, খেতে, পান করতে, ঘুমাতে, ঘুম থেকে জাগ্রত হতে, নতুন কাপড় পরতে, আরোহণ করতে, যানবাহন থেকে নামতে, সফরে যেতে, সফর থেকে ফিরে আসতে, মসজিদে আসতে, প্রবল বাতাসে, বৃষ্টি, বিদ্যুৎ চমকানোর সময়, মোট কথা সদা সর্বদা আল্লাহ পাকের জিকির অব্যাহত রাখতেন, বিভিন্ন দোয়া অজিফা তার মুখে রাখতেন। আনন্দ পেরেশানির সময়, সকাল থেকে সন্ধ্যা, মোট কথা এমন কোন সময় ছিল না যে রসুল করিম সাল্লাম দোয়া করতেন না। শুধু দিনেই নয়, বরং রাতের বেলাও দোয়া জিকির ইলাহিতে মশগুল থাকতেন। এই পর্যন্ত যে রসুল করিম সাল্লামের জাহিরি ওফাত মোবারকের সময়ও রসুল করিম সাল্লামের জবান মোবারকে দোয়া জারি ছিল। দোয়া পড়ি না, আয়না দেখার দোয়া, চুলা ছেড়ানোর দোয়া, ঘর থেকে বের হওয়ার দোয়া শিখেছি কোথা থেকে? প্রিয় আকাশ ইসলাম পাঠ করেছে। সব সময় প্রতিটা কাজের সাথে সাথে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেকটা কাজে তিনি দোয়া করতেন, কিন্তু আমরা এতে অভ্যস্ত হচ্ছি না, আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল থাকছি। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের এই মুখকে আল্লাহ পাকের জিকির দ্বারা সতেজ রাখি, অহেতুক কথাবার্তা থেকে বেঁচে থেকে আল্লাহ পাকের জিকিরের মধ্যে মশগুল থাকাও সুন্নত। আল্লাহ পাক আমাদেরকে অবশিষ্ট সুন্নত মোতাবেকের পাশাপাশি এই পবিত্র সুন্নত আদায় করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ, আমাদের বুজুর্গানের দিন আল্লাহ পাকের নেকার বান্দা অধিকারে আল্লাহ পাকের জিকির করতেন। মুসলমানদের আমাদের চতুর্থ খলিফা হযরত আলিউল মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুল করিম বলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মুবারক স্বভাব ছিল যে আল্লাহ পাকের জিকির শুনে এমনভাবে আন্দোলিত হতো যেভাবে প্রবল বাতাসের মধ্যে একটি গাছ আন্দোলিত হয়। আল্লাহ তাআলার জিকির শুনে তারা এরকম হয়ে যেত, ঝুমতে থাকতো, এবং আল্লাহ পাকের স্মরণে তাদের অশ্রু প্রবাহিত হতো। সাহাবিয়া রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কাছে একটি সুতা ছিল, তিনি সেটাতে 1000 গিট লাগিয়ে রেখেছিলেন। তিনি ততক্ষণ পর্যন্ত ঘুমাতেন না যতক্ষণ না ওই গিটগুলো সুতোর মাধ্যমে আল্লাহ পাকের জিকির করে না নিতেন, অর্থাৎ খুলতেন, জিকির করতেছে খুলতেছে, মানে এটা হচ্ছে তার তাসবিহ, যেমন আমরা বর্তমান সময় তাসবিহ গুনি, ওইটা 1000 তিনি গিট লাগিয়ে এভাবে তিনি আল্লাহ তাবারক তাআলার জিকির করে করে, তার মানে কত দীর্ঘ সময় আল্লাহ তাআলা জিকির করে তারপর তিনি ঘুমাতেন। সুবহানাল্লাহ। হযরত খালিদ বিন মাদান রাহমাতুল্লাহ আলাইহি তেলাওয়াতে কোরআনের পাশাপাশি সারাদিন 40,000 বার তাসবিহ পাঠ করতেন। যখন তার ইন্তেকাল হয়, তাকে গোসল দেওয়ার জন্য খাটে যখন শোয়ানো হলো, ওই সময় তার আঙ্গুল নড়াচড়া করছিল, মূলত ওই সময় আঙ্গুলের গণনার মাধ্যমে তিনি জিকির করছিলেন। হযরতে উমাইর বিন হানি রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, তার মুখ কখনো আল্লাহ পাকের জিকির থেকে থামতো না, তিনি প্রতিদিন কি পরিমাণ তাসবিহ পাঠ করতেন? বললেন 1,00,000 বার। আমরা তো কি করতেছি আমরাই জানি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করো। হযরতে আবু আব্দুর রহমান সুলাইমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন আল্লাহর ওলি ছিল, তিনি অধিকারে আল্লাহ আল্লাহ পাঠ করতেন। একবার তার মাথায় কোনো জিনিস লাগলো, আর মাথা কেটে ফেটে রক্ত প্রবাহিত হতে লাগলো। সুবহানাল্লাহ, তার রক্ত জমিনে পড়ার সাথে সাথে ওই জমিনের মধ্যে রক্ত জমাট বাঁধল না, বরং সেখানে আল্লাহ লেখা হয়ে গেল, কারণ তার পুরো অস্তিত্বের মাঝে আল্লাহ তাবারাকা তাআলার জিকির ছিল। আল্লাহ পাক আমাদেরকেও অধিকারে জিকির করার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, আর সেখানে রসুলের মাদানী সংগঠন দাওয়াতে ইসলামীতে আমাদেরকেও আল্লাহ পাকের স্মরণ করার উৎসাহিত করে। আমরা কিন্তু গাফিল হয়ে যাই, উদাসীন হয়ে যাই, তো আসুন না আমরা নিজেরাও চেষ্টা করি যে আমরা নিজেদের মাঝে যেন এই অভ্যাস গড়ে নেই জিকির করার। আলহামদুলিল্লাহ, মাদানী কাফেলা এটাও একটি আল্লাহ পাকের জিকির করার মাধ্যম, যে আমি যখন মাদানী কাফেলাতে সফর করব, আমাদের সেখানে উৎসাহিত করা হবে আল্লাহ তাআলার জিকির করার জন্য। তো আমরাও নিয়ত করি যে ইনশাআল্লাহ তাআলা আমরা প্রতি সপ্তাহে, যদি নাও পারি অন্ততপক্ষে মাসে তিন দিন মাদানী কাফেলাতে সফর করব ইনশাআল্লাহ। একবার আল্লাহ পাকের প্রিয় নবী হযরতে মূসা আলাইহিসসালাম আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, হে আল্লাহ পাক, আমি এমন এবাদত করতে চাই যেটাতে আমার অনেক পরিশ্রম করতে হয়। আল্লাহ পাক ইরশাদ করলেন, হে মূসা, উচ্চ আওয়াজে আমার জিকির করো। তখন হযরতে মূসা আলাইহিসসালাম, তিনি তো আল্লাহ তাআলার নবী, তিনি যখন আল্লাহ পাকের জিকির করলেন তো পরিশ্রম এটা হওয়ার ছিল, তার অনেক স্বাদ অনুভব হতে লাগলো, মজা লাগলে স্বাদ অনুভব হচ্ছে। তিনি দ্বিতীয় দিন জিকির করলেন তো প্রথম দিনে চেয়ে অধিক স্বাদ অনুভব হলো। এভাবে তিনি যতই জিকির করতে লাগলেন আল্লাহ তাআলার জিকিরের স্বাদ ততই বাড়তে লাগলো। তিনি আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, হে আল্লাহ পাক, আমি তো এমন ইবাদত করতে চেয়েছিলাম যেটার মধ্যে প্রচুর শ্রম করতে হয়, তোমার জিকিরে তো অনেক স্বাদ। আল্লাহ পাক ইরশাদ করলেন, মূসা, এটা তো তোমার উপর দয়া যে আমার জিকিরের স্বাদ অনুভব করতে পারছো, আর না হয় ফেরাউনকে দেখো, সে তার মুকুট ও সিংহাসন, শক্তি ও বাদশাহী সবকিছু বরবাদ করে দিয়েছে, সমুদ্রে ডুবে যাওয়া তো গ্রহণ করে নিয়েছে, কিন্তু একবারও আমার নাম নিজের মুখ দিয়ে নিতে রাজি হলো না। হায়, প্রিয় ইসলামী ভাইরা, এটা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাকের জিকিরের ফজিলত অনেক রয়েছে। এটার পাশাপাশি আল্লাহ পাকের জিকির পরিশ্রম সম্পন্ন এবাদত, যদি আমরা আল্লাহ পাকের জিকিরের অভ্যাস করতে চাই তবে সেটার জন্য আমাদেরকে অনেক কিছু বর্জন করতে হবে, সব কিছু একসাথে চালানো সম্ভব না। অহেতুক কথাবার্তা আমাদের মুখের হেফাজত করতে হবে, অহেতুক কথাবার্তা থেকে নিজেকে হেফাজত করতে হবে, মন্দ স্বভাব সারতে হবে, সোশ্যাল মিডিয়ার ব্যবহার শুধুমাত্র প্রয়োজন সাপেক্ষে করতে হবে। আজকে এরকম অবস্থা চলে গেছে, পিতা মাতা ছেলে মেয়ে সবাই একেবারে আমরা পাগল হয়ে গেছি এটা নিয়ে, একই ঘরের মধ্যে মা এক জায়গায় বসে আছে, বাবা এক জায়গায় বসে আছে, ছেলে এক জায়গায় বসে আছে, মেয়ে এক জায়গায় বসে আছে, কারোর সাথে কোনো কথা নাই, মোবাইল, এক খাটের মধ্যে একসাথে বসে, সোফার মধ্যেও কিন্তু একসাথে নাই, উদাসীন, মানে সময় পেলেই যেন আমাদের এখন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক। আমরা আল্লাহ তাআলার নিয়ামত এই চোখ দিয়ে, আল্লাহ তাআলার নিয়ামত এই কান দিয়ে আল্লাহ তাআলার নাফরমানি করছি। দেখেন তো, এই চোখটাকে আল্লাহ তাআলা দয়া না, নিয়ামত না? চোখের জুতিটা দিয়েছেন কে? পৃথিবীর কোনো অর্থ কি এই চোখের জুতি দিতে পারে? সম্ভব? সম্ভব না। পৃথিবীর কোনো শক্তি নেই যদি আমার চোখ একেবারে যেটা অরজিন সেটা নষ্ট হয়ে যায় আপনার চোখটাকে ফিরিয়ে দেবে, কারো সম্ভব না। তো এই নিয়ামত, আল্লাহ তাআলার নিয়ামতটাকে দিয়ে আমরা আল্লাহ তাআলার নাফরমানি করছি। আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দিয়েছে, এই শ্রবণ শক্তিটাকে দিয়ে আমরা আল্লাহ তাআলার নাফরমানি করছি। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা অহেতুক কথাবার্তা থেকে আমাদের মুখকে হেফাজত করব, মন্দ স্বভাব ছাড়তে হবে, আল্লাহ পাকের জিকিরের মধ্যে মশগুল হতে হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ শেখ তরিকাত আমির আহলে সুন্নাত নেকি অর্জনের খুবই আগ্রহী। একবার তিনি আমির আহলে সুন্নাত পাগড়ি বাঁধছিলেন, এর মধ্যে তার মুখ নাড়াচাড়া করতে লাগলো, জিজ্ঞাসা করলো। তখন তিনি বললেন যে আমি আল্লাহ আল্লাহ পাঠ করছিলাম যাতে পাগড়ি পরার পাশাপাশি আল্লাহ তাআলার জিকিরও জারি হয়ে যায়। আমির আলে সুন্নাত এটাই করেন, আমাদের বুজুগরা এটাই ছিল। জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির কৌল আছে, এটা ওনার ব্যাপারে একটা বর্ণনা আছে যে তিনি একবার সেলুনে গেলেন চুল কাটানোর জন্য। তো চুল কাটার পরে মুছ কাটবেন, তো সেলুন যে সে নাপিত বলল যে হুজুর ঠোঁটটা একটু থামান, যদি কাটি তো কেটে যাবে ঠোঁট। বলে না, আমি আমার এটা করার জন্য আল্লাহ তাআলা জিকির গেছাতে পারবো না। কেমন ছিল তিনারা না? এক আল্লাহর ওলি রহমতুল্লাহ তাআলা শুধু ছাতু খেত, কি খেত? ছাতু চিনেন? চাল ফাঁকি করে যেটা বানায় ছাতু, যারা বয়স্ক তারা খেয়েছে, বর্তমান সময়ে তারা এগুলো খাওয়া হয় না। ছাতু, ওই ছাতু খেত। জিজ্ঞাসা করলো যে হুজুর আপনি কেন ছাতু খান? বললো আমি ছাতু খাওয়ার মধ্যে আর রুটি খাওয়ার মধ্যে এত সংখ্যকবার আল্লাহর জিকিরের পার্থক্য দেখেছি, যে যদি আমি রুটি খাই তো এতবার আল্লাহর জিকির কম করতে পারি, আর ছাতু খেলে যেহেতু চাবাইতে হয় না, পানির সাথে দিয়ে গুলায়া খেয়ে ফেলি, ব্যাস। এই জন্য আমি ছাতু খাই সবসময়। প্রিয় ইসলামী ভাইয়েরা, কেমন ছিল তাদের চিন্তা চেতনা, কেমন ছিল আল্লাহওয়ালা? কিন্তু হায় আফসোস, আমরা উদাসীন হয়ে গিয়েছি। আসুন না প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকিরকে নিজেদের মাঝে আনার জন্য, নিজেদেরকে অভ্যস্ত করার জন্য দাওয়াত ইসলামের যে বারো দিনই কাজ আছে, ওই বারো দিনই কাজের মধ্যে একটি কাজ হচ্ছে দরস দেওয়া। এই দরস দেওয়া আমি অভ্যাসে করে নিই, আমি আমার স্কুলের মধ্যে, আমার ইউনিভার্সিটিতে, আমার অফিসে, আমার ব্যবসায়িক কেন্দ্রে, আমি যেখানে কাজ করি, আমি যেখানে সার্ভিস করি, ওই জায়গাতে আপনি আমি মাকতাবাতুল মদিনা যে কিতাবগুলো রয়েছে এই কিতাবগুলো থেকে প্রত্যেক দিন পাঁচ মিনিট সাত মিনিট দেখে দেখে পাঠ করেন, জিকিরের ফজিলতগুলোকে শুনেন, শুনান আরেকজনকে। এই যে আমি যখন আপনাদের সামনে বয়ান করছি, আমার নিজের আগ্রহ বাড়ছে কিনা আপনারাও শুনছেন, আমিও এটা পড়েছি, নিজের মাঝেও এটা প্রভাব পড়ছে। তো আপনি যখন নাকি প্রতিদিন বয়ান করে দরস দিয়ে শোনাবেন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে, আপনার স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, অফিসে, ব্যবসায়িক কেন্দ্রে, ঘরের মধ্যে, চার রাস্তার মোড়ে, তখন এটা আপনার মাঝেও কি হবে, যত বেশি আপনি পড়তে থাকবেন তত বেশি প্রভাব পড়তে থাকবে। তো এটাও আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি স্মরণের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো আসুন আমরা নিয়ত করি যে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা প্রতিদিন কমপক্ষে একটা দরস দেব ইনশাআল্লাহ। আল্লামা ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ তাআলা আলাইহি দিনের অধিকাংশ সময় আল্লাহ পাকের জিকির করে অতিবাহিত করার খুব সুন্দর ব্যবস্থাপত্র উপহার দিয়েছেন, আসুন আমরা সেটা শুনি। দিনে ও রাতে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, নিশ্চয়ই নামাজ আল্লাহ পাকের জিকির। সুতরাং পাঁচ ওয়াক্ত নামাজের আগে ও পরে নফল সহকারে, সুন্নত সহকারে আদায় করুন। এর দ্বারা আমাদের থেকে দেড় ঘন্টা থেকে দুই ঘন্টার সময় আল্লাহ পাকের জিকিরে অতিবাহিত হবে। ঈশার নামাজ পড়েছি, যদি আগে চলে আসতাম চার রাকাত সুন্নত আদায় করতাম, ঈশার নামাজের পর সুন্নত পড়েছি, যদি সাথে দুই রাকাত নফল আদায় করে নিতাম, তাহলে কি হতো? আমার এবাদতটা বেড়ে যেত, জিকিরটা বেড়ে যেত। এই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে তিনটি হলো যেগুলোর মধ্যকার দ্রুত অনেক বেশি, এশা থেকে ফজরের মধ্যবর্তী সময়, এভাবে ফজর থেকে জোহর পর্যন্ত যথেষ্ট সময় থাকে। সুতরাং এশা ও ফজরের মধ্যবর্তী সময় কিছু নফল এবাদত অভ্যাস করুন, যদি নসিব হতো রাতে ঘুমানোর পূর্বে না কিছু নফল আদায় করতাম। যেমন আমির আলী সুন্নাহ দামাত বারকাতুল্লাহ আলাইহি আমাদেরকে উদ্বুদ্ধ করেন যে ঘুমানোর পূর্বে সালাতুত তওবা নামাজ পড়া, ফজরের সময় ফজরের পূর্বে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করা, এগুলোকে আমরা চেষ্টা করি প্রিয় ভাই। এগুলোও যদি আমরা অভ্যস্ত করে নিতে পারি নফল নামাজগুলার, তাহলে ইনশাআল্লাহ তাবারাকাত মাগরিবের নামাজ আমরা আদায় করি, মাগরিবের নামাজ আদায়ের পর সুন্নত আদায় করে আমরা ছয় রাকাত আওয়াবিনের নামাজ পড়ে নিই, ফজরের নামাজ পড়ে আমরা অবসর হয়েছি, অবসর হয়ে যখন সূর্য উঠে গেল ইশরাক চাষতের নামাজ আমরা আদায় করে নিই। বলা হয়েছে দুইটা সময়, সূর্য উদয়ের সময় এবং সূর্য অস্তমিত যাওয়ার সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার তাসবিহ করা, আল্লাহ তাআলার জিকির করা। যেমনই ভাবে কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইরশাদ ফরমান সূরা তোহা আয়াত নম্বর 130, বিসমিল্লাহির রহমানির রহিম, আর আপন প্রতিপালকের প্রশংসা সহকারে তার পবিত্রতা ঘোষণা করুন সূর্য উদয়ের পূর্বে এবং অস্তমিত হওয়ার পূর্বে। সুতরাং এই দুই সময় বিশেষভাবে কিছু জিকির আজকাল নির্ধারণ করুন, যেমন তেলাওয়াতের অভ্যাস বানিয়ে নিন, হোক নিজের পীর সাহেবের দেয়া সাজদা শরীফ বা অন্য কোনো দোয়া ওয়াজিফা। একইভাবে মাগরিবের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন জিকির ও দুরুদের কিছু মাদানী ফুল শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি। আমাদের প্রিয় আকা মাদানী আলী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিজ প্রতিপালকের জিকির আদায়কারী ও অনাদায়কারীর উদাহরণ হচ্ছে জীবিত ও মৃতর মতো। জীবিত ও মৃতর মতো, যে ব্যক্তি জিকির করছে সে হচ্ছে জীবিত, আর যে জিকির করছে না সে হচ্ছে, আমরা যা আল্লাহর ওলির ঘটনা থেকে পূর্বেও শুনলাম বয়ানের মধ্যে, যে ঘোষণা হয়ে যায় যে জিকির থেকে মশগুল সে মৃত। প্রিয় ইসলামী ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন লোকদের মধ্য হতে আমার নিকটবর্তী সে হবে যে দুনিয়াতে আমার উপর অধিক পরিমাণে দুরুদ শরীফ পাঠ করবে। অতএব আমাদের উচিত যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক পরিমাণে দুরুদ শরীফ পাঠ করা। আল্লাহর জিকির সর্বদা রুহের খোরাক। অনেক আল্লাহর ওলি 3 বছর পর্যন্ত পানি পান করেননি, কিন্তু জীবিত ছিলেন আল্লাহ পাকের জিকিরের বরকতে, 3 বছর পানি না পান করে। প্রিয় ইসলামী ভাইয়েরা, অধিকারে আল্লাহ পাকের জিকির করো, আল্লাহ পাকের বিশেষ বান্দা হয়ে যাবে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলেন, মোরগ বলে হে উদাসীনরা আল্লাহ পাকের জিকির করো, মোরগ ডাক দেয় না, বিভিন্ন তাসবি তারা পাঠ করতে থাকে। দুরুদে পাক এমন আমল যে স্বয়ং আল্লাহ পাক করে থাকেন। যদি এমন কোনো কাজ থাকে যেটা আল্লাহ পাকেরও ফেরেশতারও করে এবং মুসলমানকেও এটা নির্দেশ দেওয়া হয়েছে, তা হচ্ছে শুধুমাত্র রসুল করিম সাল্লামের প্রতি দুরুদ শরীফ পাঠ করা। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পরিমাণে দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক, অধিক পরিমাণে জিকির করার তৌফিক দান করুক। প্রিয় ভাই, আমরা বয়ান শুনলাম কিন্তু আবার কিছুক্ষণ পর উদাসীন হয়ে যাব, কারণ আমরা সোহবতের মাঝে নেই, সংস্পর্শের মাঝে নেই। যখন আমরা যেই জায়গায় যাই সেই রঙে রঙিন হয়ে যাই। এজন্য আমরা যদি আল্লাহ তাআলার জিকিরকে আমাদের হৃদয়ের মাঝে ধরে রাখতে চাই, তাহলে এর সর্বোত্তম মাধ্যম হবে জিকিরকারীদের সাথী হয়ে যাওয়া, যারা আল্লাহ তাআলার জিকির করছে, যারা দুরূদ শরীফ পড়ছে। আলহামদুলিল্লাহ, দাওয়াতের মাদানী কাফেলা যখন সফর করে তো বারবার জিকির দুরূদ এবাদতের প্রতি তাগিদ দেওয়া হয়। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, এই যে এবাদত যেটা আমরা বলা হচ্ছে করার জন্য, এটা শুধুই মাত্র আমার সম্পদ, এটা আর কারো সম্পদ না, শুধুই আমার। হ্যাঁ, আমি যা ইনকাম করি তা আমার না, এটা অনেকগুলো ভাগ করি আমরা, অনেকে তার শেয়ার হয়। আমি যা ইনকাম করি তা পরিপূর্ণ আমি ভোগ করতে পারি না, হয়তো আবার সম্পদ করে রেখে দিয়েছি, কিন্তু প্রিয় ভাই, আমি যে এবাদত করব এটা পরিপূর্ণটা আমার। প্রকৃত বুদ্ধিমান আউলিয়ায়ে কেরাম ছিলেন, এজন্য তিনারা দুনিয়াকে উপার্জন না করে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে মশগুল হয়ে গিয়েছিলেন। আর আপনি যদি প্রকৃত অর্থে চিরস্মরণীয় হয়ে থাকতে চান, আমরা শুনলাম হাদিসে পাকের এবং অন্যান্য ঘটনার মধ্যে যে আল্লাহ তাআলার এবাদত করবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা চিরস্মরণীয় করে রাখবেন। ফাযকুরুনি আযকুরকুম, যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করবে আল্লাহ তাআলা তাকে চিরস্মরণীয় করে রাখবেন। আমরা যেন সেদিকে অগ্রসর হই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুজুর্গারে দীন রাহিমাহুমুল্লাহিল মুবিন বলেন যে হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে যদি সে দাঁড়ানো থাকে তাহলে বসার পূর্বে, আর বসা থাকলে তাহলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আসলে আমরা পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি দুরুশরী পাঠ করবে তার উপর রহমতের 70টি দরজা খুলে দেয়া হবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরতে আহমদ সাবির রহমতুল্লাহ আলাইহি কতিব বুজুর্গ থেকে বর্ণনা করেন, এই দুরুদ শরীফ একবার পাঠ করলে 600,000 বার দুরুদ শরীফ পাঠের সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। এক ব্যক্তি আসলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি তাকে নিজের এবং সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহুর মাঝখানে বসালেন। এতে সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ান অত্যন্ত আশ্চর্য হলেন যে সম্মানিত লোকটিকে, যখন তিনি চলে গেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন এই ব্যক্তি যে চলে গেল সে আমার উপর যখনই দুরুদ পাঠ করত তো এভাবে পাঠ করে, যখনই পাঠ করে এভাবে পাঠ করে। আসুন আমরাও সেভাবে পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদালা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দুরুদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখতে থাকেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। যে ব্যক্তি রাতে এই দোয়া 3 বার পড়বে সে যেন সবে কদর পেয়ে গেল। আসুন আমরা উপরে নেই ইনশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হালিমুল করিম সুবহানাল্লাহ রাব্বিস সামাওয়াতি আস-সাব'ি ওয়া রাব্বিল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহানাল্লাহ রাব্বিস সামাওয়াতি সাব'ি ওয়া রাব্বিল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহানাল্লাহ রাব্বিস সামাওয়াতি আস-সাব'ি ওয়া রাব্বিল আরশিল আযীম, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম। আলাইকা ইয়া রাসূলুল্লাহ আস-সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আস-সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আস-সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নূরাল্লাহ আস-সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আস-সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আস-সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আস-সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নূরাল্লাহ আস-সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আস-সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আস-সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله هو 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. إلا الله إلا الله
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালি উস্তাদিনা ওয়ালি মাশায়েখিনা ওয়ালি আহবাবিনা ওয়ালি জামিউল মুমিনিনা ওয়াল মুমিনাত আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া রহিম ইয়া গফফারু ইয়া গফফার মাওলাই করিম আল্লাহ আমরা গুনাহগার, আমরা সিয়াকার, আমরা বদকার, আমরা নাফরমান, মাওলা দিনের আলোতে আমরা গুনাহ করেছি, রাতের আধারে গুনাহ করেছি, চুপি চুপি লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছি, চার দেয়ালের ভিতর গুনাহ করেছি, মাওলা আমার গুনাহ যদি আমার মা জানতো কখনো সন্তান বলে পরিচয় দিত না, আমার গুনাহের কথা যদি আমার প্রতিবেশীরা জানতো আমাকে কখনো সম্মান করত না, কিন্তু মাওলা তুমি তোমার গাফফারিয়াত সাত্তারিয়াত এর চাদর দিয়ে ঢেকে রেখেছ। মাওলা কেয়ামতের দিন সবার সামনে যদি আমার গুনাহের দফতরকে খুলে দাও আমি কিভাবে মুখ দেখাবো? মাওলা তোমার গাফফার আর সাত্তার নামের ওয়াসিতা, তোমার রহমান আর রহিম নামের ওয়াসিতা আমাদেরকে মাফ করে দাও। মাওলা তুমি যদি আমাদেরকে মাফ না করো আমরা কার কাছে যাব? কে আমাদেরকে ক্ষমা করবে? আমাদেরকে তো মাওলা আর কোনো ক্ষমাকারী নেই। মাওলা তোমার অনেক বান্দা আছে কিন্তু আমাদের কোনো রব নেই। মাওলা মাওলা তোমাকে ডাকতে বলা অনেক আছে কিন্তু মাওলা আমাদের তো কোনো প্রভু নেই, আমাদের তো কোনো ক্ষমাকারী নেই। তুমি যদি আমাদেরকে তোমার দরবার থেকে ফিরিয়ে দাও কে আমাদের দিকে দয়ার দৃষ্টি দিবে? মাওলা কে আমাদেরকে ক্ষমা করেছি বলে ঘোষণা দিবে? মাওলা মাওলা তুমি আমাদের গুনাহকে মাফ করে দাও, আমাদের পিতা মাতার গুনাহকে মাফ করে দাও। মাওলা সেই যে প্রিয় বাবাকে রেখে এসেছি কবরে, প্রিয় মাকে রেখে এসেছি, মাওলা আমরা তো সাদা কাপড়ের কাপড় পরিয়ে প্রিয় মাকে রেখে এসেছি, প্রিয় বাবাকে রেখে এসেছি, মাওলা ওই কাপড়ের কাপড় জান্নাতি পোশাক হয়েছে না জাহান্নামি জানি না মাওলা। মাওলা আমাদেরকে কত স্নেহ করত, আমাদেরকে কত ভালোবাসত, ওই প্রিয় মা আজ আমাদের মাঝে অনেকের নেই। মাওলা মাওলা আমরা আমাদের মা বাবার পক্ষ থেকে ক্ষমা চাই। মাওলা তুমি আমাদের পিতা মাতাকে ক্ষমা করে দাও, তাদের কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। মাওলাই করিম আমাদের মা বাবাকে ক্ষমা করে দাও, আমরা আমাদের পিতা মাতার পক্ষ থেকে ক্ষমা চাই তাদের সন্তান হিসেবে। মাওলা তাদের ইচ্ছা আমার ইচ্ছা জানা অজানা জাহিরি বাতিনি সকল গুনাহগুলোকে মাফ করে দাও, তাদের কবরকে তোমার হাবিবে পাকের নূর ধরা মুনাব্বর করে দাও। মাওলা আমাদের প্রত্যেকের গুনাহকে মাফ করে দাও, আমাদের ভাই বোন আত্মীয় স্বজন প্রতিবেশী সবাইকে ক্ষমা করে দাও। মাওলা সিরিয়া তুর্কি জর্ডানে যারা ভূমিকম্পে ইন্তেকাল করেছে হাজার হাজার মুসলমান, মাওলা তাদের প্রত্যেককে তুমি ক্ষমা করে দাও। মাওলা যারা আহত হয়েছে মাওলা তাদেরকে শিফা দিয়ে দাও, কেমন করুণ অবস্থা, নিজের বাড়ি ঘর সবকিছু মাটিতে নেমে গেছে, পরিবার চলে গেছে। মাওলা, নিঃসন্দেহে গুনাহের নতিজা এগুলো আমাদের, আমরা গুনাহ করেছি, আমরা তোমার নাফরমানি করেছি। মাওলা, তুমি যদি তোমার নাফরমানির কারণে আমাদেরকে শাস্তি দাও, আমরা ধ্বংস হয়ে যাব, একজনও হয়তো বা বেঁচে থাকব না। মাওলা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে মাফ করে দাও। মাওলা, আমাদের গুনাহের কারণে তুমি শাস্তি দিও না মাওলা, ভূমিকম্প দিও না মাওলা। মাওলা, আমরা আমাদের গুনাহ থেকে তওবা করছি, মাওলা তওবা করছি। মাওলা, কখনো নামাজ কাজা করব না, আর কখনো মিথ্যা কথা বলবো না, আর কখনো গীবত করব না, আর কখনো কুদৃষ্টি দেব না। মাওলা, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমাদের এই 360 আউলিয়ার পূর্ণভূমি, আমাদের এই মাতৃভূমি বাংলাদেশের প্রতি খাস রহমত নাজিল করো, সকল প্রকার অভ্যন্তরীণ আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে আমাদের এই বাংলাদেশকে হেফাজত করো, বিশ্বের বুকে মাওলা শক্তিশালী রাষ্ট্র হিসেবে সুপ্রতিষ্ঠিত করো। হে আল্লাহ, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে মাওলা মানুষ পেরেশান, মুসলমান পেরেশান। মাওলা, তুমি এর যথাযথ ব্যবস্থা করে দাও। মাওলা, দ্রব্য সামগ্রীর ঊর্ধ্বগতি যেন হে আল্লাহ থেমে যায়, নিচের দিকে নেমে আসে, সে ব্যবস্থা করে দাও। মাওলা, ফসলকে মাওলা তুমি অধিক পরিমাণে উৎপাদন করে দাও। মাওলাই করিম আল্লাহ আজ্জা ওয়া জাল, শাইখ তরিকাত আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাত, মাশায়েখ আহলে সুন্নাত কে মাওলা সুদীর্ঘ হায়াতে করিমা দান করো। হে আল্লাহ, আমাদের আপন আপন প্রিয় মুর্শিদ যারা বেঁচেছে তাদেরকে হায়াতে করিমা দান করো, যারা পর্দায় গিয়েছে মাওলা তাদের দরজাকে বুলন্দ করে দাও। জিসকে সিনে ভি দোয়া কে ওয়াস্তে ইয়া রব কাহা কর দে পুরি, আর জোহর বে কসম জুবে কি মাওলাই করিম, আমরা যারা হাত তুলেছি মাওলা, অনেকে দোয়ার জন্য বলেছে মাওলা, কেউ ঋণগ্রস্ত, কেউ অহেতুক মামলা মুকদ্দমা, রোজগারহীনতা, অবাধ্য সন্ধানে পেরেশানি, মাওলা অসুস্থতার মধ্যে রয়েছে, কারো মাওলাই করিম হালাল রুজির মধ্যে কমে গিয়েছে, হে আল্লাহ ব্যবসার মধ্যে রুজি কমে গিয়েছে মাওলা, সকলের জায়েজ দোয়াগুলোকে তুমি কবুল করে নাও। জিসকে সিনে ভি দোয়া কে ওয়াস্তে ইয়া রব কাহা কর দে পুরি আর জুহর মে কসম মজবুর কি ইন আল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم صلاه وسلاما عليك يا رسول الله بحق لا اله الا الله
ابي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله شوت پا پر بو جامار تو بو امتا می تو مار شوت پا پر بو جامار تو بو আমি তোমার, আমায় ক্ষমা করে দাও না, মদনী মদিনে ওয়ালে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম Ya Habib Salam Alayka Salawatullahi Amar Ma Baba Sirwar Bhule Jabe Ruj Mohashar Amar Ma Baba Sirwar Bhule Jabe Ruj মহাশর, ইয়া নবী আপনি ভুলেন না, মদনী মদিনে ওয়ালে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল আলাইকা, ইয়া হাবিব সালাম
ملائكة صلوات الله مصطفیٰ جان رحمت پہ لاکھو سلم شمع بزم ہدایت پہ لاکھو سلم مصطفیٰ جان رحمت پہ لاکھو سلم شمع بزم ہدایت پہ لاکھو غوثِ اعظم اماموں تو کا ونوں کا غوثِ اعظم اماموں تو کا ونوں کا جلوہِ شان قدرت پہ لاکھو سلام مصطفیٰ جان رحمت پہ لاکھو سلام شمع بزم ہدایت پہ لاکھو ڈال دی قلب میں عظمت مصطفیٰ ڈال دی قلب میں عظمت مصطفیٰ سیدی اعلی حضرت پہ لاکھو سلام مصطفیٰ جان رحمت پہ لاکھو سلام شمع بزم ہدایت پہ لاکھو فیض سے جن کے لاکھوں نمازی بنے فیض سے جن کے لاکھوں امام سجے اس امیر اہل سنت پہ لاکھو سلام مصطفیٰ جان رحمت پہ لاکھو سلام شمع بزم ہدایت پہ لاکھو سلام جن کی دعوی تیر جاگا دعائے مدینہ